বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ সোমবার 9 আগস্ট, 25 শ্রাবণ এবং ফার্সি 18 বর্ধক। রেডিও তেহরানের 900 অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের সরকার 41 মিটার ব্যান্ডের 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে ইরাকে হাশদ আশাবির প্রভাব এবং মার্কিন সেনাদের উভয় সংকট সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন।
বাংলাদেশে গত জুলাইয়ের শুরু থেকে করোনা সংক্রমণ বেড়েছে, সামনের দিনগুলোতে আরও ভয়াবহ বিপদ অপেক্ষা করছে, এমন উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ।
সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পারস্য উপসাগরের নিরাপত্তাকে রেড লাইন বলে ঘোষণা করেছে ইরান, ইসরায়েলের পক্ষ নেয় ব্রিটেনের নিন্দা। আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে তালেবানের হুঁশিয়ারি। বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে, প্রতি ঘণ্টায় গড়ে 10 জনের বেশি মারা যাচ্ছে। এবং ভারতের ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলা, দিল্লিতে বিক্ষোভ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। পারস্য উপসাগরের নিরাপত্তাকে ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজের জন্য রেড লাইন বলে ঘোষণা করেছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ অবলম্বন করার জন্য ব্রিটিশ সরকারের নিন্দা জানিয়েছে তেহরান। আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এই নিন্দা জানান। তিনি সাংবাদিকদের বলেন, ব্রিটেনের মতো দেশগুলো পারস্য উপসাগরের জলপথকে বিপদাপন্ন করে তোলার জন্য যে সমস্ত কূটকৌশল অবলম্বন করেছে তার মোকাবেলায় তেহরান সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। এখন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে মনোযোগ দেওয়া উচিত। সম্প্রতি ওমান সাগরের উপকূলে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন একটি ট্যাঙ্কারে যে হামলা হয়েছে সে ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের বক্তব্য সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সাইদ খাতিবজাদে বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এই প্রথম নয়। এ সময় তিনি 2019 সালের জুলাই মাসে জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ সামরিক বাহিনীর হাতে ইরানের একটি তেল ট্যাঙ্কার আটক হওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, সেটি ছিল অবশ্যই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে এই সম্পর্ককে ইয়েমেনের জনগণ অত্যন্ত সম্মানের চোখে দেখেন। ইয়েমেনি জনগণের প্রতি ইরান যে সমর্থন দিয়ে আসছে তারও প্রশংসা করেন তিনি। গতকাল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আব্দুস সালাম। সাক্ষাৎকারে তিনি বলেন, ইয়েমেনের
ঘটনাবলী সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার। ইরান এবং সৌদি আরবের মধ্যে সংলাপ হলে উত্তেজনা কমতে পারে বলেও তিনি মন্তব্য করেন। হুথি আনসারুল্লাহ আন্দোলনের এই নেতা বলেন, ইয়েমেনের মারিব প্রদেশে তৎপর আল কায়দা এবং তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে সমর্থন দিচ্ছে আমেরিকা, তারপরও ওই প্রদেশের অনেক এলাকা সন্ত্রাসী মুক্ত করতে সক্ষম হয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী ও আনসারুল্লাহ যোদ্ধারা। এদিকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, তার দেশের উপর সৌদি আরবের অবরোধ থাকায় ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে বৈঠকের কোনো কারণ নেই। গতকাল এক টুইটার বার্তায় তিনি আনসারুল্লাহ আন্দোলনের এই অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেন, আনসারুল্লাহ আন্দোলন যে মৌলিক শর্ত দিয়েছে, যতক্ষণ এগুলো বিবেচনায় না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধির সঙ্গে বৈঠক কোনো ফল বয়ে আনবে না। ভবিষ্যৎ যে কোনো শান্তি আলোচনা সফল হওয়ার জন্য তার দেশের উপর থেকে সৌদি নেতৃত্বাধীন অবরোধ প্রত্যাহারকে পূর্বশর্ত বলেও তিনি মন্তব্য করেন। ইয়েমেন বিষয়ক জাতিসংঘের নতুন বিশেষ দূত সম্পর্কে আব্দুস সালাম বলেন, আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নীতির বাইরে তিনি কিছু করতে পারবেন না, তার হাতে কোনো ক্ষমতা নেই। আফগান তালেবান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে হস্তক্ষেপ না করার জন্য হুঁশিয়ার করে দিয়েছে। শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলে মার্কিন B-52 বোমারু বিমান দিয়ে হামলা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল তালেবান। কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক অফিসের মুখপাত্র আল জাজিরাকে বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য আমেরিকাকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতির বিষয়ে আফগান সরকারের সঙ্গে তালেবান কোনো চুক্তিতে পৌঁছায়নি। তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করে আফগান সরকার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলেও ওই মুখপাত্র অভিযোগ করেন। আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তালেবান দ্রুত গতিতে দেশটির বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে এবং আফগান সরকারি বাহিনীর উপর ও বিভিন্ন দপ্তরে হামলার জোরদার করেছে। শনিবার মার্কিন B-52 বোমারু বিমান জাওজান প্রদেশের সেবারগানে তালেবানের অবস্থানে হামলা চালায়। ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস জানিয়েছে, এই হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশ দিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু এবং সংক্রমণ আরও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেখা যাচ্ছে, চলতি মাসে প্রতিদিন গড়ে প্রতি ঘণ্টায় 10 জনের বেশি মারা যাচ্ছে করোনা সংক্রমণে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু এবং সংক্রমণ আবারও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেখা যাচ্ছে, চলতি মাসে প্রতিদিন গড়ে প্রতি ঘণ্টায় 10 জনের বেশি মারা যাচ্ছেন করোনা সংক্রমণে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় আরও 245 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22,897 জনে। আর 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 11,463 জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 13,65,158 জন, আর গত 24 ঘন্টায় শনাক্তের হার 24.28%। এর আগে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যু হয় 5 আগস্ট। এরপর শনিবার করোনায় মৃতের সংখ্যা ছিল 261, যা 24 ঘন্টায় দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। সরকারি তথ্যে বলা হয়েছে, গত 24 ঘন্টায় মৃত 245 জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন 185 জন, বেসরকারি হাসপাতালে 49 জন, আর বাসায় মারা গেছেন 11 জন। বিভাগ ওয়ারি হিসেবে দেখা যাচ্ছে, 24 ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 83 জন, চট্টগ্রাম বিভাগে 71 জন, রাজশাহী বিভাগে 10 জন, খুলনা বিভাগে 25 জন, বরিশাল বিভাগে 6 জন, সিলেটে 18 জন, রংপুরে 19 জন এবং ময়মনসিংহে 13 জন মারা গেছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। এদিকে শুধুমাত্র আমলা নির্ভরতার কারণেই করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং সত্যিকার অর্থেই জনগণের জীবন জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। আমরা প্রথম থেকে সরকারকে সতর্ক করেছিলাম যে একটা জাতীয় কনভেনশন করে অথবা সমস্ত রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, সকল সামাজিক সংগঠন, এনজিও তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করা হোক প্রত্যেকটি লেভেলে, যাতে জনগণকে সম্পৃক্ত করে এই সংক্রমণকে মোকাবেলা করা যায়। দুর্ভাগ্য আমাদের যে এই সরকার এতে কর্ণপাতই করেনি, তারা শুধুমাত্র আমলাদের উপর নির্ভর করে আজ করোনা পরিস্থিতিকে এমন একটা জায়গায় চলে গেছে। মির্জা ফখরুল আরও বলেন, সম্পূর্ণ অব্যবস্থাপনা, একেবারে দলীয়করণ এবং দুর্নীতি আজকে সমস্ত ব্যবস্থাকে গ্রাস করে ফেলেছে। ভারতের বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপরে হামলা ও তাদের গ্রেফতারের প্রতিবাদে দিল্লিতে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল এমপিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপরে হামলা ও তাদের গ্রেপ্তারের প্রতিবাদে দিল্লিতে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল এমপিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ সোমবার তৃণমূল এমপিরা প্ল্যাকার্ড প্রদর্শন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দিল্লিতে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শনের সময় তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করে স্লোগান দেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আজ এ সম্পর্কে বলেন,
বিজেপি জেনে রাখুক, পশ্চিমবঙ্গে 34 বছর রাজত্ব করা সিপিএম কে আমরা শূন্য করে দিয়েছি, কংগ্রেসকে শূন্য করে দিয়েছি। আর পশ্চিমবঙ্গ বিধানসভায় দিল্লি থেকে ডেইলি প্যাসেঞ্জারি করতে আসা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের খালি হাতে ফিরিয়ে দিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার মাটিতে জিতবে তৃণমূল, বিকল্প সরকার গড়বে তৃণমূল,
বলছিলেন কুণাল ঘোষ। অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিপ্লব দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, কিছু দল যারা ত্রিপুরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে তারা উন্নয়নের নিরিখে অনেকাংশে ত্রিপুরা থেকে পিছিয়ে। রাজনৈতিক স্বার্থসিদ্ধি নয়, বরং রাজ্যের সর্বাঙ্গীন বিকাশই আমাদের প্রধান লক্ষ্য। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের নিরিখে ত্রিপুরা আজ গোটা দেশে নজির সৃষ্টি করেছে বলেও মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরাকে বিদেশি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশের বাহিনী সবসময় জনপ্রিয় প্রতিরোধকামী সংগঠন হাশদার শাবির পাশে রয়েছে। গতকাল হাশদার শাবির প্রধান ফতে আল ফায়াজের সঙ্গে বৈঠকে জেনারেল সালামি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি জাতির বিজয়ে কৌশলগত ভূমিকা পালন করার পাশাপাশি ইরাকে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার কাজে লিপ্ত থাকায় প্রতিরোধকামী সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন। IRGC-র প্রধান আরও বলেন, মাঠে ময়দানে শক্তি সত্যিকারের রাজনৈতিক শক্তি। হাশদার শাবি এক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আল্লাহর ইচ্ছায় মহান আদর্শ, দৃঢ় বিশ্বাস, অভ্যন্তরীণ ঐক্য এবং উন্নত শৃঙ্খলার উপর ভিত্তি করে হাশদার শাবি একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী হিসেবে নিজেদের আরও সম্প্রসারণ ঘটাতে সক্ষম হবে। জাপানের নাগাসাকি শহরে মার্কিন অ্যাটম বোমা হামলার 76তম বার্ষিকী পালিত হয়েছে আজ। 1945 সালের এই দিনে স্থানীয় সময় সকাল 11:02 মার্কিন বাহিনী জাপানের নাগাসাকি শহরে অ্যাটম বোমা হামলা চালায়। ওই হামলায় নাগাসাকি শহরের অন্তত 70,000 মানুষ নিহত হন। ওই বছরের 6 আগস্ট মার্কিন বাহিনী ইতিহাসের প্রথম হিরোশিমা শহরে অ্যাটম বোমা হামলা চালায়। এর 3 দিন পর নাগাসাকি শহরে একইভাবে হামলা চালায় মার্কিন বাহিনী, যা ছিল মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের মোকাবেলায় হাশতাশাবির বিরাট ভূমিকা রয়েছে। তিনি এজোটের কমান্ডারের সঙ্গে সাক্ষাতে একথা বলেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা উপস্থিতির কারণে আফগানিস্তান, ইরাক ও সিরিয়া সহ সমগ্র এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়া বিদেশিদের ছত্রচ্ছায়ায় জাতিগত উত্তেজনা ও উগ্রবাদেরও ভয়াবহ বিস্তার ঘটেছে। মার্কিন সেনারা ইরাক জবরদখলের পর সমগ্র পশ্চিম এশিয়ায় অরাজকতা ছড়িয়ে পড়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশতাশাবির কমান্ডার ফাতে আল ফাইসকে দেওয়া সাক্ষাতে বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের মোকাবেলায় এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় হাশতাশাবির বিরাট ভূমিকা রয়েছে। ইরাকের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এই জোট গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের আইআরজিসির কমান্ডার সালামি আরও বলেছেন, হাশতাশাবির মতো ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের কারণে মার্কিন সেনারা দুর্বল ও হতাশ হয়ে পড়েছে এবং তাদের ব্যয় বহুগুণে বেড়ে গেছে। মার্কিনেরা এখন উভয় সংকটে আছে। তারা যদি ইরাকে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হবে, আবার যদি ইরাক ত্যাগ করে তাহলেও তাদের পরাজয় প্রমাণিত হবে। পর্যবেক্ষকরা বলছেন, এই অঞ্চল থেকে মার্কিন সেনারা চলে গেলে নিরাপত্তা ক্ষেত্রে হুমকি কমে আসার পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিস্তারেরও ক্ষেত্র তৈরি হবে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সহ অন্যান্য বিদেশি সেনারা আদৌ পশ্চিম এশিয়া থেকে সেনা সরিয়ে নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এ অঞ্চলে বিদেশি সেনাদের উপস্থিতির অন্যতম একটি নেতিবাচক প্রভাব হচ্ছে নানা অপকর্ম থেকে তাদের বিরত রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে, কারণ মার্কিন সরকার এ অঞ্চলের দেশগুলোকে ভালো ও খারাপ এই দুভাগে বিভক্ত করে এ অঞ্চলে সামরিক হস্তক্ষেপ অব্যাহত রাখার ক্ষেত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু তাদের এসব অপকর্মের দিন শেষ হয়ে এসেছে, কেননা ইরান সমর্থক ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো পশ্চিম এশিয়ার নিরাপত্তা ও সামরিক অবস্থা এ অঞ্চলের জাতিগুলোর অনুকূলে নিয়ে আসার সক্ষমতা অর্জন করেছে। বিশেষ করে ট্রাম্পের শাসনামলে পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। তবে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা এই পরিস্থিতি পাল্টে দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা সংক্রমণ মোকাবেলায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল হবে আগামী বুধবার থেকে। তবে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণ মোকাবেলায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল হবে আগামী বুধবার 11 আগস্ট থেকে। বিধিনিষেধ শিথিলের সময় স্বাস্থ্যবিধি মেনে অফিস, আদালত, দোকানপাট, শপিং মল, রেস্টুরেন্ট এসব খোলা থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র খোলা এবং সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, এ নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। কিভাবে ছাত্রদের আগে ভ্যাকসিন দেওয়া যায় তার পরিকল্পনা করা হচ্ছে। গণপরিবহন চালুর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, শতভাগ যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন চালু করা হবে। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলোচনা করে ঠিক করবেন কিভাবে অর্ধেক গাড়ি রোটেশনে চলবে। তবে গণপরিবহন চালুর বিষয়ে আগে আলোচনা করে নেওয়া উচিত ছিল বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এই বিষয়টি আমাদের মন্ত্রণালয় ডিআরটি এর সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আলোচনা করে নিলে ভালো হতো, কারণ এই যে চালু করতে গিয়ে অর্ধেক চালু হবে অর্ধেক হবে না এটার গ্যারান্টি কে দেবে।
আজ সোমবার দুপুরে রাজধানীতে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু মন্ত্রী বলেছেন, করোনায় মৃত্যু খুব একটা কমেনি, অনিশ্চিত ভবিষ্যৎ, এর মধ্যেও জীবনের পাশাপাশি জীবিকার চাকাও সচল রাখতে হবে। লকডাউন দীর্ঘস্থায়ী হলে খেটে খাওয়া মানুষের কষ্ট বাড়ে, সব মিলিয়ে মাঝে মাঝে লকডাউনের বিরতি দিতে হবে, তবে পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হবে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ জানিয়েছেন, গত জুলাইয়ের শুরু থেকে করোনা সংক্রমণ বেড়েছে, সামনের দিনগুলোতে আরও ভয়াবহ বিপদ অপেক্ষা করছে, এমন উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ।
মৃত্যুর সংখ্যাটা অবধারিত, গত 15-20 দিনে যতজন আক্রান্ত হয়েছে তার 2 ভাগের মতো লোক মারা যাবে। সুতরাং গত 20 দিনে যদি ধরেন গড়ে 15,000 করে হয়ে থাকে, তাহলে হয়েছে 15 দুগুণ 3 লাখ, 3 লাখে 2% করলে 6,000 লোক মারা যাবে আগামী 15-20। এখন 11 তারিখে যখন খুলে দেওয়া হবে তার ইম্প্যাক্টটা বুঝবো আমরা 14 দিন পর, অর্থাৎ 25 আগস্ট থেকে। 25 আগস্টে যদি আমরা ক্রম উর্ধ্বগতির ধারা দেখি, তাহলে আসলেই শুধু আগস্ট না, হয়তো সেপ্টেম্বর অক্টোবর আমাদের ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, লকডাউন শিথিল হলেও সংক্রমণ রোধ করতে স্বাস্থ্যবিধি মানতেই হবে, সবাইকে মাস্ক পরতে হবে আর ব্যাপক হারে গণটিকা দিতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে আরেকটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। পারস্য উপসাগরের নিরাপত্তাকে রেডলাইন বলে ঘোষণা করেছে ইরান। ইসরায়েলের পক্ষ নিয়ে ব্রিটেনের নিন্দা। আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে তালেবানের হুঁশিয়ারি। বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। ভারতের ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলা, দিল্লিতে বিক্ষোভ। এবারে আরও একটি খবর। সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতায় বিধ্বস্ত আরব এদেশটির পুনর্গঠনের অংশ হিসেবে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। 1 দশকের বেশি সময় ধরে সিরিয়ায় বিদেশিদের চাপে দেয়া যুদ্ধ চলছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.